اللهم صل وسلم وبارك عليه، اللهم صل وسلم وبارك عليه. الحمد لله، الحمد لله وكفى، والسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا. وقال النبي صلى الله عليه وسلم: الدنيا كلها متاع، وخير متاع الدنيا المرأة الصالحة، أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله. بزرگان محترم، اللہ رب العالمین ہمادر دنیا آشات تھیکے نیے مائر پیٹر تھیکے ভূমিষ্ঠ হওয়া থেকে নিয়ে কবরে দাফন হওয়া পর্যন্ত যত মাসআলা মাসআলার প্রয়োজন আছে সব বলে দিছেন। পূর্ণাঙ্গ জীবন বিধান, খালি জীবন বিধান না, মরণ বিধান। যদি আপনি বুঝতে পারেন যে আমার মৃত্যু সন্নিকটে, তখন শরীয়ত কি বলে, আপনি আমি কি প্রস্তুতি নিব। বুঝতে পারতেছি যে আমি মৌতের দিকে আগাইতেছি, আমাকে কি করতে হবে। এই সময় আপনাকে ফ্রি ছেড়ে দেয় নাই, আপনার জন্য আমার জন্য কিছু বিধান নাজিল করা হয়েছে। তাড়াতাড়ি কি করতে হবে, মাথা কোন দিকে, পাও কোন দিকে, কোন কাতে শুইতে হবে, কি পড়তে হবে, আল্লাহ রাব্বুল আলামিন সব শিখিয়ে দিয়েছে। যদিও আমভাবে বলা হয় ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান, কিন্তু আমি বলি শুধু জীবন বিধান না, জীবন বিধানও মরণ বিধানও, মরণের বিধান এখানে আছে। কোন কিছু আমাদের ইচ্ছা মতো, আমাদের বুঝ মতো, আমাদের ধারণা মতো করার সুযোগ নেই। অনেকে একটা ধারণা করেন, এটাই তো ঠিক, এটাই ইসলাম হবে, এই ধারণা করে ওটা করে ফেলে। এইভাবে তারা জিন্দেগি পার করে দিচ্ছে। মুসলমানের উচিত ছিল যারা আলেম না, মুফতি না, তারা বারবার মুফতিদের কাছে যাবে, যে বিভিন্ন সমস্যা তুলে ধরবে, হুজুর এই সমস্যা এটা সামনে আসছে, আমার ব্যাপারে শরীয়তের কি বিধান বারবার আসবে। অথচ অধিকাংশ মুসলমানকে দেখা যেতেছে তাদের পুরা জিন্দেগিতে একবারের জন্য আশা পড়তেছে না, তার কোন মাসলার দরকারই লাগতেছে না। মাসালা তো লাইট, যার কাছে এলম নাই, কোরআন সুন্নার এলম নাই, সে তো অন্ধকারে। অন্ধকারের এই লোকটার জন্য সর্বমুহূর্তে আলো দরকার, কিন্তু সে কোন সময় এটা দরকার মনে করতেছে না। লোকজনকে জরিপ করেন, কয়জন এরকম আছে সপ্তাহান্ত একদিন মুক্তির কাছে যায়, মাসআলা হল করে আসে? হাজারে লাখের দু একজন হবে। আমার কাছে কিছু লোকজন আসা যাওয়া করে, তারা যখন যে সমস্যা সামনে আসে লেখে, সংক্ষেপে লেখে, এরকম দুই দশটা হইলে আমার থেকে সময় নিয়ে আমার সাথে বসে বসে প্রত্যেকটা বলে, আমি যে উত্তর দেই ওটা লেখে লিখে চলে যায়। প্রত্যেকটার জন্য আসার অনেক সময় পাওয়া যায় না, এই জন্য লেখে, লিখতে হবে, লিখতে এই জন্য হবে যখন সমস্যা সামনে আসবে তখন আপনি মুক্তি পাবেন না। আবার যখন কোন মুক্তি পাবেন তখন ওই সমস্যাগুলো মনে নেই, কি জিগাইবেন, মুক্তি পাওয়া গেছে, প্রশ্ন তো মনে নেই। এই জন্য হল করার রাস্তা হল লিখতে থাকে। আপনার হাতের লেখা কত সুন্দর হওয়ার দরকার নেই, আপনি পড়তে পারলে সারে। এই হাতের লেখার উপরে কোন নাম্বার দেওয়া হবে, আপনি বুঝতে পারলে হয়। ওটা দেখে দেখে প্রশ্ন করবেন, জবাব নেবেন, জবাবটাও সংক্ষেপে নোট করবেন, এইভাবে জিন্দেগি চলবেন। এটা আল্লাহর নির্দেশ। ফাসআলু আলাল যিকর ইন কুনতুম লা তাআলামুন। কয়েক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই আদেশ দিয়েছেন যে তোমরা যারা আলেম না, তোমরা উলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করে করে চলো। আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা শাহ সৈয়দ আবরারুল হক নবরাল্লাহু মারকাদাহু তিনি বলতেন, তোমাদের সবকিছু কোন আলেমের কাছে পেশ করো, সবকিছু। বিবির সাথে তোমার আচরণ কি, এর মধ্যে কোন ভুল আছে কিনা ওলামায়ে কেরামকে জানাও। সন্তানদের সাথে তোমার আচরণ কি, ভাই বেরাদারের সাথে আচরণ কি, পাড়া প্রতিবেশীর সাথে তোমার আচরণ কি, তোমার দোকানের বা মিল ফ্যাক্টরের যে কর্মচারী আছে তাদের সাথে তোমার আচরণ কি, সব জানো। ব্যবসা বাণিজ্য করতেছ কিভাবে করো এটা জানাও, হালাল হইতেছে না হারাম হইতেছে, সার কথা প্রত্যেকটা জিনিস ওলামাদের থেকে যাচাই করার জন্য আমার শায়খ খুব জোর দিত। এটা আমাদের মধ্যে অভাব। এই অভাবের কারণে দুনিয়াতে আমরা অভাবী। অভাবী কেন হয়েছি আমরা? এটা নেই তো ওটা নেই, একটা ব্যবস্থা করে আর একটা নেই। এই অভাবটা পয়দা হয়েছে এই অভাব থেকে। আমরা এলএম শিখি না, এলএম এর কোন গুরুত্ব আমাদের কলমের মধ্যে নেই। জিজ্ঞাসা করতে সরম পাই, অথচ ইসলামে এলএম অর্জন করার কোন সময়সীমা নেই, কোন বয়স নেই যে এই বয়সের মধ্যে শিখতে হবে। সাধারণত বাচ্চারা ছোটকালে শেখে, তার কি এই অর্থ বড় হয়ে গেলে বুড়া হয়ে গেলে আর শিখা যাবে না? এই অর্থ সাহাবায়ে কেরাম কখন শিখছিলেন? সাহাবায়ে কেরামের সামনে রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন ইসলাম নাজেল হয়েছে তখন তো তাদের বয়স 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর। তারা তো ছোটকালে শেখে নাই, তারা বুড়া বয়সে শিখছে। শিখে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ হয়েছে, স্বর্ণ মানুষ হয়েছে। যে বলা হয়েছে একজন সাহাবি যিনি ইমানের সাথে এক মুহূর্তের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামকে দেখেছেন, এক মুহূর্তের জন্য আল্লাহ রসুলকে দেখেছেন। কেয়ামত তক যত ওলি গস কুতুব আব্দাল আসবে, কেয়ামত তক সবার যদি এক পাল্লা রাখেন, আর এক মুহূর্তের জন্য যিনি রসুলকে দেখছেন, রসুলের সোহবতে গেছেন, তাকে আর এক পাল্লা রাখেন, তো সাহাবাওয়ালা পাল্লা ভারী হয়ে যাবে। তাদের কোন রকম সমালোচনা করা আমাদের জন্য হারাম, হারাম। নবীজি বলেছেন সাল্লাল্লাহু সাল্লাম, তোমরা যদি কাউকে দেখো আমার সাহাবায়ে কেরামের দোষ চর্চা করতেছে তো লানত দাও, লানত। إذا رأيتم الذين يسبون أصحابي فقولوا لعنة الله على شركم لعنة دیتے কেমন মানুষ তারা ছিল রসূলের সোহবতে, পরশপাত্রের সোহবতে লোহা স্বর্ণ হয়ে যায়, আর এই মাটির মানুষগুলো জান্নাতি মানুষ হয়ে গেছে সোহবতের দ্বারা। কেয়ামত তক আল্লাহ এটা ঠিক করে দিছে, কেয়ামত তক। প্রত্যেক জামানায় ওলামা থাকবে, ওলামা ছাড়াও থাকবে, ওলামা না তারা ওলামাদের কাছে আসবে, এসে দিন শিখবে, তাহলে সে কামিয়াব। দুনিয়া তো কামিয়াব, কবরেও কামিয়াব, হাসরেও কামিয়াব। তবে নবী আর নায়েবে নবীর মধ্যে পার্থক্য এই, নবীগণ মাসুম, নবীদের কোনো ভুল ছিল না, তাদের জীবনে কোনো গুনাহ নেই, কিন্তু তারা নায়েবে নবী, যারা ওয়ারাসাতুল আম্বিয়া তারা নিষ্পাপ না, তারা শয়তানের ধোকায় পড়ে, কেউ কোনো ভুল করতে পারে, ঠিক আছে, যদি ভুল করে তো উনি তো নবী না, উনি তো ফেরেশতা না, ফেরেশতারাও ভুল করে না, ভুল করার যোগ্যতাই নেই, তো আপনি তার অনুসরণ বন্ধ করেন, অনুসরণ বন্ধ করেন। কিন্তু একথা বলেন না, বলবেন না হুজুররা যখন এই কাজ করতে পারে তো হুজুরদের কাছে যাওয়ার দরকার নেই, এটা বলবেন না। ওই লোকটা ব্যক্তিগত দায়ী, ওই লোকটা ব্যক্তিগত দায়ী, ওর হিসাব সে আল্লাহর কাছে দিবে, ওর কৈফিয়াত আল্লাহর কাছে দিবে। কিন্তু ওই লোকের ভুলের কারণে আপনার জন্য এলেম শিক্ষা করা যে ফরজ, এইটা কিন্তু মাফ হয়ে দেয়নি। আপনি এটা কয়ে পার পাবেন না, আল্লাহ যখন কেয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে, আমি তো এলেম শিক্ষা করা ফরজ করে দিয়েছিলাম, তুমি সেখানে কেন? আপনি বলতে পারবেন না যে অমুক আলেম এই ভুল করছিল, অমুক আলেম এই ভুল করছিল, এই জন্য আমি তাদের কাছে যাই নাই। আরে ভুল করছে সীমিত কোন লোক, নির্দিষ্ট কোন লোক, সে লোক আদৌ আলেম কিনা তা আল্লাহ বেহতে জান। আমি যেখানে থাকি আমার পাশে একটা বড় মাদ্রাসা আছে, এই মাদ্রাসা যে প্রতিষ্ঠা করছে ওই বিচারক তো মারা গেছে, মারা গেলে তার জামাতা ওই মাদ্রাসার প্রিন্সিপাল হয়েছে, আর মসজিদের ক্ষতি হয়েছে। কিন্তু এই জামাতা এত বেআলেম, লেবাস তো ঠিক আছে আলেমের লেবাস, কিন্তু বাস্তবে এলেম কালাম কিচ্ছু নেই, শুধু জামাতা হওয়ার সুবাদে সেই গুরুত্বপূর্ণ দুটা পোস্ট দখল করে বসে আছে। কি মসজিদের ইমাম খতিব, আমার মাদ্রাসার প্রিন্সিপাল, পদে পদে ভুল। একদিন নামাজে হাওয়া বেড়ে গেছে, নামাজ চালায় গেছে, পিছনে যারা ছিল তারা এটা অনুভব করতে পারছে, হুজুর হাওয়া বেড়ে গেছে, আপনি তো নামাজ ছাড়লেন না, কেমন কাজ হল, নামাজ তো হয় নাই, পাবলিক বলতেছে। উনি বলছে কেন, আমি তো সেজদা শো করছি। কত বড় জাহেল দেখেন, মাদ্রাসার মহতা ম্যাম আমার পাশে, তার হাওয়া বেড়ে গেছে এই জন্য সেজদা শো করছে। আদা কি বাবার কথা শুনলাম, উনি নামাজে এক পা উঁচা করে রাখছে, লোকেরা মনে করছে এই পায়ে কোনো সমস্যা হয়ে গেছে বলে, পায়ে সমস্যা হয় না। যাক, পরে নামাজ পড়ে যখন যায় দেখে যে না দুনো পায়েতে হাঁটতেছে, কোনো পায়ে সমস্যা নেই, তখন লোকেরা তারা ধরছে ভাই আপনি দুর্বল তো ঠিক আছে আপনার, তো নামাজে এক পা এরকম গোটা রাখছেন কেন, ওটা জমিনে লাগান নাই কেন? ভাই আমি যে লোটায় করে পানি নিছিলাম বদনায় করে, এই পানি ফট পড়ে গেছিল, ওই পাওয়াটা ধোয়া হয়নি, এই জন্য এটা নামাজে ব্যবহার করিনি আমি। রাজধানীতে ইমামতি করতেছে, রাজধানীতে আপনার পাশে এক মসজিদ, বহুদিন খতিবগিরি করে গেছে, এক লাইন মাদ্রাসা পড়ে নেই, খতিবগিরি করে গেছে, ওই এক মসজিদের কালেকশন করত মাইক দিয়ে, মাইক দিয়ে কালেকশন করত, কালেকশন করতে করতে সে বক্তা হয়ে গেছে। এটা ওই মসজিদ আল্লাহরা তার বক্তৃতা পছন্দ করছে। কমিটি যদি কাউকে নিয়োগ দেয় তো এরকমই হয়। নিয়োগ হলো, কমিটির দায়িত্ব হলো কিছু ভালো আলেম রাখা, যারা উলামায়ে কেরামকে পরীক্ষা দিতে পারে। তারা পরীক্ষা নিলে এই ওষুধ বিক্রেতা, এই কালেকশন করেওয়ালা, এইগুলোর খতিব রাখবে। এই লোকটা এক লাইন মাদ্রাসা পড়ে নাই, এই পাশে এক মসজিদে, আমি নাম বলবো না, আমি এক জামানা ছিলাম সেখানে, এখানে খতিবগিরি করে গেছে, সে আমার বক্তা ছিল। তো তার ড্রাইভার বলতেছে উনি তো অনেক সময় ফজরের নামাজও পড়ে না। দেখেন, রাজধানীর খতিব এক লাইন পড়ে নাই, নামাজও পড়ে না। ড্রাইভার ছিল হুজুর, আপনি হুজুর মানুষ, আপনার বয়স শোনের লোকেরা, আপনি ফজর পড়েন না কেন? তুই বুঝবি না, আমি জেহাদের ময়দানে আছি, জেহাদের ময়দানে আল্লাহ রাসূলের নামাজ সাজা করছিল, উহুদের ময়দানে, ঈশের ময়দানে, ঈশের ময়দানে খন্দক, খন্দকের ময়দানে আল্লাহ নবীর নামাজ সাজা করছিল, সেটা আমার জন্য জায়েজ আছে, আমার ফতোয়া দিচ্ছে। এটা কোন জেহাদের ময়দানে আছে? এইসব লোক খতিব, বিয়া লোক, বেয়া এলেম, জাহেল, খালি গলাবাজি আছে। বাংলাদেশে গলাবাজির খুব দাম, গলাবাজি করে আপনি একটা দেশ কায়েম করতে পারেন, গলাবাজি করে কত লোক পুরা দুনিয়া বাংলাদেশকে মাথায় ফেলছে। পরে এক ঘটনায় ধরা পড়ে গেছে, তো আলেমে না, শয়তানের থেকে বড় শয়তান। অথচ সেই ঘটনার আগে সারা বাংলাদেশ তার পক্ষে, তার নাম শুনলে সাথে সাথে 1,00,000 লোক জমা হয়ে যায়, শুধু গলাবাজি, না এলেম আছে না আমল আছে, নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য আপনারা চিনবেন না, আপনারা অন্যান্য উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন, করে যার ব্যাপারে ভালো মন্তব্য পান, যেনা ওনার এলেম আছে আমলও আছে, এমন একজনকে খুঁজে বের করেন এবং তাকে ফলো করেন। এটাই কিন্তু এই যে শাওয়াল মাস চলতেছে, আজকে শেষ হয়ে যেতে পারে, আজকে শেষ না হলে কালকে শেষ হবে, এই শাওয়াল মাসের শিক্ষা এটা। শাওয়াল মাস এত সম্মানী কেন যে এই মাসের নফল রোজা এটা রমজানের ফরজ রোজার সমান সব পাইতেছে, কারণ এই মাসে 6টা রোজা রাখলে ওটা রমজানের 30-এর সাথে মিলানো হয়, 30 আর 6 36। তো এই 36 দিন রোজা রাখলে সে পুরা বছর রোজা রাখলো, অথচ 36টা সপ্তাহ রমজান রাখে নাই, এই মাসে রাখছে 6টা। 6টা কি শাওয়ালে রাখছে, তো রমজানের সমান মর্তবা পাইল কিভাবে? ওই যে রমজানের সাথে লেগে আছে, রমজানের সোহবতে আছে, এই সোহবতে এই মাসকে এত দামি বানাই দিছে, এত মূল্যবান বানাই দিছে সোহবত। মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ এই কথাটাই বলতেন, সঙ্গ গুণে রঙ্গ ধরে। এই জন্য আল্লাহ আল্লাহদের সোহবত, দিন আসার এটা একমাত্র লাইন, ইন্টারনেট ইত্যাদি দিয়ে বই পুস্তক দিয়ে জানা যায়, ওটা আমলে আনা যায় না। কিন্তু একই সাথে এলেমও হবে আমলও হবে, এর রাস্তা হলো সোহবত। আল্লাহর হুকুম আকাম সম্পর্কে জানা হবে, আবার সেটা আমলে আনা যাবে, এর রাস্তা কি সোহবত। সাহাবায়ে কেরাম এইভাবে এলেম শিখছিলেন, তারা বই পড়ে শেখেন নাই, ইন্টারনেট তো ছিল না তখন, ওগুলো থেকে শেখেন নাই। আর ওগুলোতে যা নাকি মসলা মাসাইল দেয় সবই ওই আহলে হাদিস বাতিল ফেরকার মাসে বাতিল ফেরকা। আমি আগেও বলছি আমির হামজা একজন বহুত বড় বক্তা, সে মানুষকে মোতাজেলা বানাইতেছে বাতিল ফেরকা। আজহারি বহুত বড় বক্তা, তার নাম শুনলে সব লোক জড়ো হয়ে যায়। সে আহলে হাদিসে রস করে, অথচ তার রস শোনার জন্য সব পাগল। এটা বোঝার যোগ্যতাও নেই যে লোকটা কি, আমি তো হানাফি মাজহাব, আমার মাজহাবে রস করতেছে না চার মাজহাবের বাইরে পঞ্চম বাহিনী, পঞ্চম বাহিনী রস করতেছে, এটা বোঝার যোগ্যতা পাবলিকের নেই। তার যোগ্যতা কি, ওয়াজের ফাঁকে ফাঁকে ইংরেজি বলতে পারে, এবং তার বইতেও সে লিখছে মেসেজ বইতে যে একজন খতিবকে ইংরেজিতে খুব পারদর্শী হতে হবে, এক্সপার্ট এক্সপার্ট হইতে হবে। অথচ ওলামায়ে কেরাম নবীর ওয়ারিশ, কোন নবী তো ইংরেজিতে এক্সপার্ট ছিল না, তুমি এটা শর্ত দিলা কিভাবে? আমরা তো নবীর ওয়ারিশ, কোন ইংরেজের ওয়ারিশ না আমরা। সে তার বইতে এই ফতোয়া দিছে, এবং সে বই কেনার জন্য ভিড় লেগে গেছে তার ভক্তরা, তার বেশিরভাগ ভক্ত হল মহিলা, মহিলাদের তো আকল কম, এরাই ভক্ত হয়েছে বেশি। আল্লাহ হেফাজত করুন। এই মাসের শিক্ষা হলো সোহবত, সারা জীবনের জন্য সোহবত লাগবে, তাহলে আপনি আমি পথভ্রষ্ট হব না, সিরাতে মুস্তাকিম থেকে গুমরা হব না। আর দুই নম্বর শিক্ষা হলো এই মাসে নবীদি বলছেন তোমরা যারা বিবাহ শাদী করতে চাও, সারা বছরই যায় বারো মাসের বারো মাসেই যায়, ইসলামে কোনো অশুভ নেই, ইসলামে কোনো অশুভ নেই, সব মাসে যায়, সফর মাসেও যায়, বাকি যদি তোমরা পারো কারো সুযোগ হয় এই চান্দে করতে পারলে বেশি বরকত, এই চান্দে করতে পারলে বেশি বরকত। এই জন্য যাদের প্রোগ্রাম আছে বিবাহের তারা খুব দ্রুত করতে হবে, দুই একদিনের ভিতরে করতে হবে। গতকাল বাদ মাগরিব আমি একটা বিবাহ পড়াইলাম, তারাও বরকত পেয়ে গেল। তো বারো মাসের বারো মাস যায়, এই মাসটাকে নবীজি উত্তম বলেছেন, আল্লাহর পক্ষ থেকে বেশি রহমত বরকত পাওয়া যায়। আবার সাত দিনের সাত দিনেই বিবাহ যায়, সাত দিনেই, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবারকে ভালো বলেছেন, জুমাবার শুক্রবারকে আলেম ওলামারা বলে জুমাবার, এটা ফজিলত। মৃত্যুর জন্য শুক্রবার থেকে বেশি ফজিলত সোমবারের। আল্লাহ কা যদি মৃত্যুর জন্য কামনা করতে হয় তো সোমবারের মৃত্যু চাইতে হবে। ওটা শুক্রবার থেকেও ফজিলত, শুক্রবারেরও ফজিলত আছে, শুক্রবারেরও আছে, তার থেকে বেশি কোনটা? সোমবার। যদি স্বয়ং আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছে, এই শুক্রবার দিনটা উত্তম বরকতময়। এবং জমিনের যে কোনো জায়গায় বিবাহ জায়েজ, যে কোনো ঘরে, যে কোনো মাঠে ময়দানে, সব জায়গায় জায়েজ, এমনকি প্লেনের মধ্যে যদি বিবাহ হয়, হ্যাঁ তাও জায়েজ, হ্যাঁ পানির জাহাজে যদি বিবাহ হয় তাও জায়েজ, সাবমেরিনের মধ্যে যদি বিবাহ হয় তাও জায়েজ, সব জায়েজ। আল্লাহ জায়গার কোন শর্ত লাগাইনি, তবে এটা বলছেন আল্লাহর ঘরে যদি হয়, মসজিদে যদি হয়, এটা বরকতময়। তোমরা যারা আমার উম্মত, তোমরা মসজিদে করো, মসজিদে করলে বরকত হবে, আল্লাহর পক্ষ থেকে মিল মহব্বত নাজেল হবে, এবং কোন বিছানাও লাগলো না, কোন গেট বানানো লাগলো না, মসজিদের গেট আগের থেকে বানানো আছে, আপনার কোন গেট বানানো লাগলো না, কোন লাইটও লাগলো না, চেয়ার টেবিলও লাগলো না, কিছুই লাগলো না, আবার বরকত পেয়ে গেল। এই জন্য তিনি, এই আমার বলার উদ্দেশ্য হলেই আল্লাহ যদি কাউকে তৌফিক দেয়, সেই তিনটা জমা করবে, শাওয়াল চাঁদ, জুমা বার, আর শুক্রবার কি মসজিদ, আল্লাহর ঘর, জুমা বার আল্লাহর ঘর, এই তিনটাকে মিলাইতে চেষ্টা করবে। আর যদি কোনো ওজোর আপত্তির কারণে না পারে, তাহলে সে দুটা মিলাবে, তিনটা মিলাইতে পারতেছে না, দুটা মিলাবে, এই মাস চলে গেলে তো তিনটা হবে না, তখন আপনি শুক্রবার আর মসজিদ এই দুটো মিলাইতে পারবেন, দুটো মিলান, কোন অজরের কারণে দুটাও মিলানো দেখতেছে না, আপনি একটা মিলান, হয় আল্লাহর ঘরে করেন, আল্লাহ জুমাবারে করেন, আল্লাহ ঘরে করেন যে কোনো বার, অথবা বাড়িতে করেন কিন্তু কি বারে, জুমাবার, একটাতে থাকেন। আপনি তো রসুলের কাছে যায় নিজের পরিচয় দিবেন, হুজুর আমার জন্য একটু সুপারিশ করেন, নবীজির শাফাত ছাড়া জান্নাতে যাওয়ার কোন রাস্তা নেই, তো সেক্ষেত্রে তো পরিচয় দিতে হবে। আপনি একটা এমপি থেকে কাজ নেবেন, আপনি পরিচয় দিবেন না, স্যার আমি আপনার নির্বাচনী এলাকার লোক, আপনার মার্কায় আমি ভোট দিছি, আমি এই বিপদে পড়ছি, আমার একটু সুপারিশ করে, পরিচয় দিতে হবে না, এমনি করলে উনি সুপারিশ লিখে দেবে, আপনি তার লোক প্রমাণ করতে হবে। তো নবীজির কাছে সুপারিশ চাইতে হলে আপনি যে নবীজির ফলোয়ার প্রমাণ করতে হবে, প্রমাণ করতে গেলে তো আপনার কাজকর্ম যদি না মেলে, রাসূলুল্লাহ আপনাকে প্রত্যাখ্যান করবে, আমার ফলোয়ার তোমার কোন কাজই তো আমার সাথে মেলে না, তোমার কাজ কোনটা মেলে হিন্দুদের সাথে, কোনটা মেলে খ্রিস্টানের সাথে, এক একটা কাফের সাথে মেলে, কোনটা মেলে নাস্তিকদের সাথে, আমার উম্মত হইলে কেমনে, আমার অনুসারে কিভাবে হইলে, এই তো আমাদের দায়িত্ব। রাসূলের সুন্নত অনুযায়ী জিন্দেগি যাপন করা, তার এলেম শিখা, তার দাওয়াত দেওয়া, এটা আমাদের জিন্দেগির লক্ষ্য উদ্দেশ্য, জিন্দেগির লক্ষ্য উদ্দেশ্য। সুন্নত শিখা, সুন্নত মানে নবীজির তরিকা, এই নবীদের তরিকার মধ্যে ফরজ আজিবও আছে। ফরজ আজিব কি তার তরিকা না? হ্যাঁ, এটাও আছে। এই সুন্নতকে শেখা, আমল করা, দাওয়াত দেওয়া, এবং আমাদের প্রত্যেকটা কাজকে নবীজির সুন্নতের সাথে মিলানো, প্রত্যেকটা কাজ ওটা নিয়ে গবেষণা করা, যেটা কি আল্লাহ নবীর সুন্নতের সাথে মিল আছে না মিল নেই। মিল না থাকলে মিল করতে হবে, এটা আমাদের দায়িত্ব। তো বিবাহ সাথী সম্পর্কে আমরা কেউ আছে মাল দেখি, মাল খ্রিস্টানদের তরিকা, কেউ আছে সৌন্দর্য দেখি, এটা ইহুদিদের তরিকা, কেউ আছে বংশ দেখি, এটা হিন্দুদের তরিকা। নবী দিয়ে বলেছেন এইগুলো লোকেরা দেখে, তোমরা যারা আমার উম্মত আছো তোমরা দিনদারি দেখো, ওগুলো থাকলেও ভালো না থাকলেও ভালো, ওগুলো কোনো জরুরি না, জরুরি না। বরং তিনি মারাত্মক কথা বলছেন, যে কোনো মেয়েকে বিবাহ করবে ইজ্জত পাওয়ার জন্য। যে উনি মন্ত্রীর মেয়ে, এর বিয়ে করলে আমার খুব ইজ্জত হবে, লোকেরা আমারে খুব দাম দেবে, এই নিয়ে এতে বিয়ে করবে ইজ্জত পাওয়ার জন্য। আল্লাহ তাকে নিজে হাতে বেইজ্জত করে দিবে। কেউ যদি মাল দেখে বিবাহ করে, এখানে বিবাহ করলে অনেক মাল পাওয়া যাবে, তো আল্লাহ তাকে ফকির করে দিবে। সৌন্দর্য দেখে বিয়ে করলে আল্লাহ ওই সৌন্দর্য নষ্ট করে দিবে। আরে একটা জল বসন্ত হলে সৌন্দর্য শেষ, আর একটা ব্ল্যাক ফাঙ্গাস হলে তো জীবন শেষ। ব্ল্যাক ফাঙ্গাসে মরতেছে না আমাদের বন্ধু রাষ্ট্র আলাদা, ব্ল্যাক ফাঙ্গাস চেহারা কালো হয়ে যায়। আল্লাহ হেফাজত। এগুলো দেখতে মানা করছেন, দেখো আল্লাহ ভক্ত কিনা, নামাজি কিনা, এটা দেখতে বলছেন। আর একটা কথা বলছেন, মেয়েরা অভিভাবকের সহযোগিতায় বিবাহ বসবে, অভিভাবককে নিয়ে বিবাহ বসবে। কিন্তু ব্রিটিশ শাসনের বিষফল, ব্রিটিশ যে 200 বছর শাসন করে গেছে তার বিষফলেই এখন আমাদের ছেলেরা মেয়েরা বিবাহ করতেছে, অভিভাবক লাগে না, ওই কোর্টে চুপচাপ বিয়ে করে ফেলতেছে। কত বেহায়া, কত নির্লজ্জ, কত নির্লজ্জ এ করতেছে। আপনাকে জিজ্ঞাসাও করতেছেন, অনেকে তো তরিকাই বানাই নিছে, অনেক মুসলমান তরিকাই বানাই নিছে। তুই তো ওটা দেখে ল, মেয়েরা কইছে তুই কোথায় যাবি তুই দেখে ল, আমরা ঠিক করলে তো হবে না, আমরা ঠিক করবো এক জায়গায়, তুই ঠিক করবি আর এক জায়গায়, তোরটা তুই দেখে ল। আর এটা সিস্টেম হয়ে গেছে, বাপের দায়িত্ব তার মেয়ে জামাই ঠিক করবে, বাপ খালি একটু অনুষ্ঠান করে পাঠাই দিবে। তো বিদেশে আস, বিদেশে মেয়েরা ছেলে ঠিক করে, 18 বছরে বাপেরা বের করে দেয়, সে বিভিন্ন ছেলের পায়ে পড়ে, আমাকে একটু জায়গা দাও, সেখানে মেয়েদের কোনো দাম নেই। কিন্তু ইসলাম তো মাতৃজাতিকে সাংঘাতিক দাম দিছে। একটা আল্লাহওয়ালা মেয়ে পাইতে গেলে আপনাকে অনেক কাঠখড়ি পোড়াইতে হবে, অনেক তালাশ করতে হবে, সহজে আপনি পাবেন না। সেখানে সব খোলামেলা, বিদেশে কেউ মেয়ে দেখতেও দেয় না। মেয়ে তো সারাদিন রাস্তায়, ওরে কোথায় দেখতে যাবে? মেয়েরা বরং ছেলেকে দেখতে আসে, কিন্তু আল্লাহওয়ালা মেয়ে রাস্তায় পাওয়া যাবে? সে তো কঠিন পর্দার মধ্যে, কঠিন পর্দার মধ্যে। তো হাদিসের মধ্যে আছে যে মেয়ে অভিভাবক ছাড়া বিয়ে বসল, তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল। আইয়ুমা ইমরাতিন নাকাহাত নাফসাহা বিগায়রে ইযনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন, তিনবার করেছে, তার বিবাহ। এটাই কিন্তু হইতেছে কোর্টে, এটাই হইতেছে ইংরেজি সিলেবাসের কারণে, এটাই হইতেছে ইংরেজি সিলেবাসের কারণে। জিনা ব্যবসার ব্যাপক হয়ে গেছে, ওই জিনা ব্যবসার যে ব্যাপক হয়ে গেছে ওইটার কারণে একটার পর একটা করোনা আসতেছে, অমুকটা আসতেছে, হ্যাঁ ব্ল্যাক ফাঙ্গাস আসতেছে, আরো কি আসবে আল্লাহ ভালো জানে। গোড়া হলো এই ব্রিটিশ সিলেবাস, সহশিক্ষা ব্রিটিশ সিলেবাস, আর একদিক দিয়ে কি সহশিক্ষা। এই জেনার বিষয়ের গোড়ায় কি এই সহশিক্ষা, আর কি এর গোড়ায় আরো কারণ আছে, মোবাইল মোবাইল, বাপে আদর করে মেয়ের মোবাইল কিনে দেয়। এই মোবাইল দেশে কি কাজে ব্যবহার করতেছে এটা আর খোঁজ খবর নেয়, এটা দেশে না যায় সম্পর্ক করতেছে, ওরা চলে যাচ্ছে, মিথ্যা কথা বলে চলে যাচ্ছে। আর আমাদের বন্ধু দেশ তো বসে আছে মাদক সাপ্লাই দেওয়ার জন্য, যত বর্ডার আছে তারা এখন বর্ডারে মাদক তৈরির কারখানা খুলছে, দূরত্বে আনতে পয়সা লাগে, মাদক বর্ডারে তৈরি করবে আর এপাশে ফেলে দিবে। বর্ডার গার্ড দারোয়ান, এদের তো কোনো ক্ষমতা নেই, কটা বেতের লাঠি লয়ে ঘুরতেছে। আমি দিনাজপুর থেকে গেলাম বাংলা হিলি, ওটা একদম বর্ডারের সাথে রাস্তা, বেতের লাঠি লয়ে ঘুরতেছে কি করবে। এগুলোর এমন বকরি বানাই দিছে, এইভাবে একদিকে ব্রিটিশ সিলেবাস আর একদিকে সহশিক্ষা। কেন মুসলমান গভর্নমেন্ট সহশিক্ষা চালু করলো জানে না? এই বয়সে ছেলে পেলের অবস্থা কি, কি পরিমাণ তাদের চাহিদা থাকে, সহশিক্ষা করলে তো অ্যাক্সিডেন্ট হবেই। আপনি নেগেটিভ পজিটিভ তার যদি একসাথে করে দেন আগুন লাগবে না? ওই তারগুলোকে প্লাস্টিকের কভার পরানো হয়েছে, প্লাস্টিকের কভার পরানো হয়েছে আগুন না লাগে, পর্দায় রাখা হয়েছে। আপনি তো পর্দায় রাখেন, ওদিকে মোবাইল ওদিকে টেলিভিশন, ওদিক দিয়ে বন্ধুরা মহাপথের ঠেলায় মাদক পাঠাইতে আছে, ইয়াবা পাঠাইতে আছে, এসব মিলে এটা একটা জেনার কারখানা হয়ে গেছে, জেনা ব্যবসারের কারখানা হয়ে গেছে। এই কারখানার কারণে আমাদের উপরে গজব নাজেল হইতে আছে। আর আমরা মনে করতেছি প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিকের কান থেকে দিচ্ছি। এই প্রাকৃতিক কথাটা বলা একটা কুবরি কালাম, প্রকৃতির নামে কোনো কিছু নেই, নেশার নামে কোনো কিছু নেই, সবকিছু আল্লাহ করে। প্রকৃতি কে? আল্লাহ করার নাম কি আছে নাকি প্রকৃতি? কেন বলা হয় প্রাকৃতিক দুর্যোগ? এটা তো কুবরি কথা, কোন প্রাকৃতিক দুর্যোগ নেই, যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়। এইগুলো চিন্তা করতে হবে যে কোরআন হাদিস কোথায়, আমরা কোথায়। সর্বশেষ একটা কথা বলে শেষ করতেছি, আমাদের দেশে সিস্টেম বানানো হয়েছে আগে পড়াশোনা শেষ করবে, চাকরি পাবে, তারপরে বিয়ে হবে। বলেন এটা সিস্টেম কিনা? আপনি কি এই সিস্টেমটা কোনদিন কোরআন হাদিসের সাথে মিলাইছেন? মেলে কিনা? পড়াশোনা করবে, শেষ করবে, চাকরি করবে, তারপরে বিয়ে দিবেন, ততদিন তার বয়স হবে কত? বয়স হবে কত? 30-এর কম তো না, 30 বয়স হবে। অথচ হাদিস কি বলে, তোমাদের ছেলে মেয়ে যখন বালেগ হয়ে যায় তখন তোমরা বিলম্ব না করে তাদের বিবাহ সাথের ব্যবস্থা করো। প্রত্যেক বাপ মাকে আল্লাহ দায়িত্ব দিচ্ছেন, তারা বালেগ হয়ে গেলে তাদের বিবাহ সাধীর ব্যবস্থা করো। এটা ইবাদত, সবের কাজ। যদি না করো আর তাদের চোখের দ্বারা কোনো জেনা হয়, কানের দ্বারা কোনো জেনা হয়, হাতের দ্বারা কোনো জেনা হয়, হাত দিয়ে ধরা হাতের জেনা, পাও দিয়ে কোনো জেনা হয়, দিল দিমাগ দিয়ে কোনো জেনা হয়, এই জেনা দায় দায়িত্ব বাপ মায়ের উপর পড়বে। কানা ইসমুহু আলা আবি, হাদিস কি, কানা ইসমুহু আলা আবিহি, সে গোনা দায় দায়িত্ব বাপ মায়ের উপর। তাহলে আপনারা যারা ছেলে পেলে স্কুলে পড়াই দিচ্ছেন, একজনের তো বেস্ট দেওয়ার আশা নেই, ছেলেবেলে যে গুনা জমা করে আপনার কান্দা দিচ্ছে, আপনি এটাকে কই ফের দেন? জান্নাতে কি দেবেন? জান্নাতে যাওয়া তো রাস্তায় থাকতেছে। এই সিস্টেমটা কোরআন হাদিস সম্মত না, মেলে না, গুনা হবেই, জেনা ব্যবসার হবেই, আর ওই দায় দায়িত্ব বাপার উপর। এই জন্য নিয়ম হলো বালক হয়ে গেছে, ছেলে হলে 20-25 বছরের মধ্যে বিয়ে দিয়ে দিবে, পড়াশোনা হোক বা না হোক। মেয়ে হলে এই 16-18-20 বছরের মধ্যে বিয়ে দিয়ে দিবেন, পড়াশোনার ধার ধারবেন না। বালক হওয়ার 2-1 বছর পরেই বিয়ে দিয়ে দিবেন। এনজিও গুলো ঝেটিয়ে এদেশ থেকে তাড়ানো দরকার। এই খবিজ গুলো আইন বানাইছে, 18 বছর লাগবে, 18 বছর লাগবে। তোমরা কে? তোমরা আসছো 7 সমুদ্র 13 নদী পার হয়ে লন্ডন আমেরিকা থেকে, তোমরা এদেশে আইন বানানোর কে? 18 বছর লাগবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কইছিল না 16 বছর হলেও হবে, পরে তারা হাউ খাওয়া আরম্ভ কর দিচ্ছে। এনজিওরা তাদের দালালরা হাউ খাওয়া আরম্ভ কর দিচ্ছে, প্রধানমন্ত্রীর কথাও মানতে রাজি। প্রধানমন্ত্রী দেখেছে বিভিন্ন দেশে তো 16 বছর হয়, কোথাও 14 বছর হয় তাহলে আমাদের 18 বছর লাগবে কেন? উনি আইনের পক্ষে না, গলত আইন। সে বালক হয়েছে 14 বছরে কি 15 বছরে, তখন থেকে তার শরীরের চাহিদা এটা। তাহলে এতদিন পর্যন্ত বসে থাকবে সে? যদি আপনি বিবাহ না দেন উল্টো পথে যাবে, গলত পথে যাবে। এই জন্য এটা ঠিক না। আপনি শরীয়ত মতো চলেন, রইল খাবে প্রত্যেকে। আল্লাহর হাবিব কইছেন যে দুইজনের খানা তিনজনের জন্য যথেষ্ট, তিনজনের খানা চারজনের জন্য যথেষ্ট। তো খাবে করতে আল্লাহ রসুল বলে দিতে খাবে করতে কি, এবং এতে বরকত হবে, আপনার সংসারে বরকত হবে, এবং ছেলের মায়ের জন্য সহজ হবে। ছেলের মা সংসারের ঘানি টানতেছিল, তখন একটা মেয়ে বাইরের থেকে আসলো পুত্রবধূ হিসেবে, তো শাশুড়ির কাজ কমলো না, সেটা আরামে থাকবে না, আরামেও থাকবে। আর যদি একান্ত বাপে না খাওয়ায় তো ছেলের টিউশনি বের খাওয়াইবে। টিউশনি পাওয়া যায় কিনা দুনিয়াতে? টিউশনি বের খাওয়াইব, তবুও নিজেকে কি করবে? গোনার থেকে বাঁচাবে। মূল কথা হলো গোনার থেকে বাঁচাইতে হবে, গোনার থেকে বাঁচাইতে হবে। কথা তো অনেক, আমি কয়েকটা কথা বললাম যেগুলো কোরআন হাদিসের সাথে আমাদের কাজ মেলে না। আমাদের কাজগুলো সব কি কোরআন হাদিসের বিরুদ্ধে? তাহলে কেমনে শান্তির আশা করি, কেমনে ইজ্জতের আশা করি, কেমনে কবর আজাব থেকে মাপ পাওয়ার আশা করি? আমাদের কাজ তো মেলে না। আল্লাহ রসুল যে তালিম দিচ্ছেন ওই তালিমের সাথে মেলে না। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।